আমেরিকার শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের আলোচনা, এবং আলোচনাটি কেন তাওহীদ তুমি বলো।
যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা সারা বিশ্বের শিক্ষার্থীদের কাছে অনেক বেশি আগ্রহের একটি জায়গা, কিন্তু সম্প্রতি আমরা একটি কেলেঙ্কারি দেখেছি।
এবং সেই কেলেঙ্কারিটা কি ছিল?
সেই কেলেঙ্কারিটি হচ্ছে বেশ কয়েকজন, অর্থাৎ সংখ্যায় যদি আমরা ধরি 50 জনকে অভিযুক্ত করা হয়েছে, যারা মূলত বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষক এবং কলেজের প্রশাসকদেরকে ঘুষ দিয়ে তাদের সন্তানদেরকে ওইসব প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ করে দিয়েছেন, এবং সেই ঘুষের লেনদেনটি হয়েছে ভুয়া দাতব্য প্রতিষ্ঠানের নামে।
সেটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, এবং যারা দেশ বিদেশ থেকে এই যুক্তরাষ্ট্রে এসে পড়াশোনা করতে আগ্রহী, এতদিন ভেবেছে যে উচ্চশিক্ষার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সেরা একটি মানে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো অবস্থানে, কিন্তু এখন তাদের মধ্যে প্রশ্ন জেগেছে যে কেন এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তো আমাদের অতিথি কারা আছেন আজকে?
আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, এবং দুজনই যুক্তরাষ্ট্রের দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাদের মধ্যে একজন আবার আমাদের সহকর্মীও। আমাদের সঙ্গে রয়েছেন টেক্সাসের A&M স্টেট ইউনিভার্সিটির সহযোগী অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর মেহনাস মোমেন, এবং ক্যালিফোর্নিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যমের শিক্ষক এবং আমাদের সহকর্মী ডক্টর আবুন সির রাজীব। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য।
হ্যাঁ, ধন্যবাদ, আপনারা দুজনেই সময় করে আমাদের সঙ্গে আছেন। তো আমরা শ্রোতা দর্শকদেরও বলে দিই যে অনুষ্ঠান চলাকালে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন এখন জেগে থাকে, কারণ আমরা এ বিষয়ে, এই কেলেঙ্কারির বিষয়ে এবং আমেরিকার শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক চিঠিপত্র পেয়েছি, ইমেল পেয়েছি, তো এই মুহূর্তে যদি যোগাযোগ করতে চান তাহলে সরাসরি স্টুডিওতে ফোন করতে পারেন 2026193062 এই নম্বরে সরাসরি ফোন করে যোগাযোগ করতে পারেন। তাহলে আলোচনা শুরু করা যাক।
জি, এবং আপা, আমরা এই বিষয়টি কেন বেছে নিয়েছি তার একটি যুক্তি তুলে ধরতে চাই শ্রোতা এবং দর্শক যারা শুরুতেই আমাদের সঙ্গে রয়েছেন। সেটি হচ্ছে 2018 সালের পরিসংখ্যান, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পড়তে আসা শিক্ষার্থীর সংখ্যা 4.9% বেড়েছে। বিস্তারিত পরিসংখ্যা নিশ্চয়ই আপনাদের কাছে তুলে ধরবো, এবং ভারত থেকে বরাবরই বাইরে পড়তে যাওয়া মানুষের সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা বেশি। সেক্ষেত্রে 2016 সালের পরিসংখ্যান অনুযায়ী প্রথম সারির 10টি যে দেশ যারা যুক্তরাষ্ট্রে পড়তে আসে,
সবচেয়ে বেশি,
এবং সেই তালিকাতেও ভারত রয়েছে, এখনো বরাবরের মতো রয়েছে। এই কারণেই আমরা আসলে এই বিষয়টি বেছে নিয়েছি যে,
হ্যাঁ, কারণ ভারত থেকে আসে, আর ইদানিংকালে দেখা যাচ্ছে যে দক্ষিণ এশিয়ার বাংলাদেশ সহ অনেক দেশ থেকে, দক্ষিণ এশিয়ার দেশ থেকে আসছে ছাত্রছাত্রীরা আমেরিকায় এসে পড়াশোনা করতে আগ্রহী। আমেরিকায় উচ্চ শিক্ষার যে মানে যে অর্থ লাগে, সবসময় তার স্কলারশিপ পাওয়া যায় না, কোনো বৃত্তি পাওয়া যায় না, সেই ধরনের ফান্ডিং এর সুযোগ অনেক কমে গেছে বিদেশি ছাত্র ছাত্রীদের জন্য। তবুও সুযোগ আছে, এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে কাজ করে পড়াশোনা করা, ওয়ার্ক স্টাডি, সেই প্রোগ্রামও আছে, সেই কর্মসূচির অধীনে অনেকে আসেন, অনেকে খুব ভালো ফলাফল যদি করেন টোয়েফলে, টেস্ট অফ ইংলিশ অ্যাজ ফরেন ল্যাঙ্গুয়েজ, এবং এসএটি স্কলাস্টিক, তো নানান কিছু করে জিআরই পরীক্ষা দিতে পারে, সবকিছুই মানে প্রয়োজন বোধে কোন ক্ষেত্রে
বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে চায় সেভাবে
সেইভাবে, এবং সেই সুযোগগুলো এখনো আছে। সাম্প্রতিক এই কেলেঙ্কারিটা নিতান্তই একটা মানে বিভ্রান্তির সৃষ্টি করেছে আমি বলবো।
আসলে আমরা কেলেঙ্কারির কথা বলছি, আপনি যদি সেটি একটু খোলাসা করে আমাদের দর্শক শ্রোতাদের জানান।
আচ্ছা, এই কেলেঙ্কারিটা আপনার এমন একটা বৈষম্যমূলক অবস্থাকে, শিক্ষাক্ষেত্রে এমন একটা বৈষম্যমূলক অবস্থাকে চারিদিকে প্রতিফলিত করে দিয়েছে, যেটা আমার কাছে মনে হয় খুব দরকার ছিল। কারণ খুব ধীরে ধীরে, যদিও আমি নিজেও মার্কিন যুক্তরাষ্ট্রে এসে আমার উচ্চশিক্ষার জন্য আমি এসেছিলাম, এবং এখানের উচ্চশিক্ষা আমি অনেক কিছু আমার কি বলবো মানে আমি অনেক দিক থেকে লাভবান হয়েছি, এবং আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা মোটামুটি ভাবে বলা যায় যে 100% পজিটিভ অভিজ্ঞতা। কিন্তু আপনি যদি পূর্ণাঙ্গ ভাবে দেখেন, যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থায় একটা বৈষম্যমূলক অবস্থান, এটা একদম স্কুল লেভেল থেকে, এলিমেন্টারি লেভেল থেকে একদম হাই লেভেল পর্যন্ত কিন্তু বিরাজ করে। তো এর মধ্যেও, এই বৈষম্যের মধ্যেও আপনার অনেক রকমের সুযোগ সুবিধা আছে, কিন্তু এই যে সাম্প্রতিক কেলেঙ্কারিটা, এটা একটা একটা জিনিস সবার সামনে মেলে ধরেছে যে আপনার যদি অর্থ থাকে যুক্তরাষ্ট্রে, তাহলে যে কোনো জিনিস কেনা সম্ভব, এবং সেটার সাথে যে যে ছাত্রছাত্রীর যোগ্যতা নাই তারা তারা তাদের পিতামাতার অর্থের বিনিময়ে তারা বিভিন্ন ভালো ভালো স্কুলে অ্যাডমিশন গুলোর ব্যবস্থা করছে। তো আমার কাছে মনে হয় যে এই এই কেলেঙ্কারিটা এটা কোনো আপনার মানে একটা প্রান্তিক বিষয় না, এটা সবসময় চলে আসছে, কিন্তু এটা এবার একদম ভীষণ ভাবে প্রকাশিত
একেবারে। তো তহিদ, প্রো পাবলিকা এই সংস্থার যে সিনিয়র সম্পাদক ড্যানিয়েল গোল্ডেন, তিনি সম্প্রতি কিছু মন্তব্য রেখেছেন, বললেন এই বিষয়ে, এই বৈষম্যের বিষয়ে তিনি বলেছেন, তো আমরা একটু তার বক্তব্য শুনে নিই।
Says these colleges become ever more selective, the parents get ever more anxious, and you know, we have a lot of income inequality in this country, more than we did when I wrote my book. So there's an awful lot of billionaires out there who are worried about getting their kids into top colleges and will give a lot of money.
তিনি আসলে বলছিলেন যে যেহেতু এই কলেজগুলি অনেক বেশি আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, তাই বাবা মা অনেক বেশি উদ্বিগ্ন। এবং আপনি জানেন আমাদের এই দেশে অর্থাৎ যুক্তরাষ্ট্রে অনেক আয় বৈষম্য রয়েছে। আমি যখন আমার বইটি লিখেছিলাম, তিনি একটি বই লিখেছিলেন, সেই বইয়ের বরাদ দিয়ে তিনি বলছেন যে সেই বইটি তখন যখন তিনি লিখেছিলেন তার চেয়ে এখন আরও বেশি আয় বৈষম্য রয়েছে। সুতরাং এখন অনেক কোটিপতি রয়েছে যারা তাদের ছেলে মেয়েদের প্রথম সারির কলেজে ভর্তির বিষয়ে উদ্বিগ্ন এবং তারা অনেক অর্থ দেবে।
হ্যাঁ, সেই টাকা পয়সা খরচ করে হলেও ছেলেমেয়েদের সেই প্রথম সারির কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠাতে তারা চান, এবং সেই ক্ষমতা তাদের যেহেতু এখন আছে, কোটি কোটিপতি রয়েছেন এদেশে, তারা করছেন, এবং হয়তো নিজেও কেউ খুব অর্থবান। হলিউডের কিছু তারকারাও আমরা দেখেছি,
50 জনের মধ্যে বেশ কয়েকজন তারকা রয়েছে। আমরা একটু আবু নাসের রাজীবের কাছে যেতে চাই। আবু নাসের রাজীব, যেমনটা মেহনাস মোমিন বলছিলেন, আপনি যদি ওই কেলেঙ্কারির বিষয়ে আরো কিছু যুক্ত করতে চান, তারপর নিশ্চয়ই আমরা ভেঙে ভেঙে আলোচনায় যাব।
আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে একটু পরিষ্কার করার জন্য, হয়তো সবাই এই কেলেঙ্কারি সম্পর্কে বিস্তারিত জানেন না, তাদের জন্য বলছি, সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন নাম করা যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়া খুব কঠিন। এবং এখানে এই যেটা করা হয়েছে যে যে 50 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তারা যেটা করেছে যে ওই বিশ্ববিদ্যালয়গুলোর কিছু কিছু অ্যাডমিনিস্ট্রেটর এবং যারা মূলত আপনার যারা ক্রীড়া খেলাধুলার সাথে জড়িত, সেরকম এমন এইসব কয়েকজন বাবা মা যেটা করেছে যে তাদের ছেলেমেয়েরা খেলাধুলার সাথে যুক্ত না থাকার পরেও তারা ভুয়া বিভিন্ন কাগজপত্র তৈরি করে তাদেরকে ভর্তি করার চেষ্টা করেছে। এবং এর মধ্যে হলিউডের কয়েকজন অভিনেত্রী রয়েছেন, অভিনেতা রয়েছেন তাদের, এবং অধিকাংশ এই বাবা মা তারা সবাই মিলিয়নীয়, তাদের অনেক টাকা রয়েছে। এবং যে বিশ্ববিদ্যালয়গুলোতে এরকম কেলেঙ্কারি ঘটেছে সেগুলোর মধ্যে রয়েছে আপনার ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া, ইয়েল ইউনিভার্সিটি সহ বেশ কয়েকটি নাম করা বিশ্ববিদ্যালয়। তবে এবং যুক্তরাষ্ট্রের যে ডিপার্টমেন্ট অব জাস্টিস, এখানকার যে বিচার বিভাগ, তারা অনেক দীর্ঘদিন ধরে তদন্তের পরে এরকম জালিয়াতির একটা ঘটনা তারা আপনার আনকভার করেছে। তবে এখানে বলে রাখা দরকার যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু এই জালিয়াতির সাথে জড়িত ছিল না। এখন পর্যন্ত এমন প্রমাণ পাওয়া যায়নি যে কোনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনার সাথে জড়িত ছিল। কয়েকটি বিশ্ববিদ্যালয়ে কয়েকজন অ্যাথলেটিক ডিরেক্টর বা যারা অ্যাথলেটিক্স এর সাথে জড়িত, এরকম কয়েকজন এরকম ঘুষ নিয়েছিলেন। তবে এটা পুরো যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা ব্যবস্থার প্রতি সারা বিশ্বের মানুষের যে ধরনের এক ধরনের পজিটিভ যে দৃষ্টিভঙ্গি রয়েছে, তার প্রতি একটা বড় ধরনের আপনার আঘাত করেছে। তো এর পরে যেটা হয়েছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন বলছে যে তারা এরপর থেকে আরো বেশি সতর্ক হবে, এবং যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টও বলছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলো দায়ী নয়, বরং তারা এই ঘটনার একটা ভিকটিম।
সেক্ষেত্রে আবু নাসের রাজীব, আমার একটু জানার আগ্রহ ছিল, যদি আপনি আমাদেরকে জানাতে পারেন, সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো প্রতারণার শিকার হয়েছে, সে কারণে বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে বিচার বিভাগ কোনো ধরনের ব্যবস্থা নেয়নি, কিন্তু যারা প্রতারণা করে ভর্তি হয়েছিলেন তাদের বিষয়ে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে?
তাদের সবাই ভর্তি বাতিল করা হয়েছে, এবং যারা এদের মধ্যে বেশ কয়েকজন, বেশ অধিকাংশ ছাত্রছাত্রী কিন্তু এবছর ভর্তি হওয়ার কথা। আপনি জানেন যে যুক্তরাষ্ট্রে সাধারণত ক্লাস শুরু হয় অগস্ট মাসের,
ফল সেমিস্টার থেকে যেটা বলা হয়
সেমিস্টারে, জি। এবং অধিকাংশ যে সমস্ত জালিয়াতির মাধ্যমে ভর্তি হওয়ার চেষ্টা করেছিল তাদের ভর্তি হওয়ার কথা ছিল এই সেমিস্টার, আগামী অগস্ট মাসে তাদের ভর্তি বাতিল করা হয়েছে। কয়েকজন এর আগের কয়েক বছরে ভর্তি হয়েছিল এবং তাদেরকে তাদের একাডেমিক যে কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে এবং বিস্তারিত তদন্তের পরে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আচ্ছা, তো এখন টেলিফোনে কি কেউ আছেন আমাদের?
জি, আমাদের সঙ্গে অনেক শ্রোতা যুক্ত হয়েছে আপা, আমরা অন্তত পক্ষে একটা প্রশ্ন নিয়ে আবার ফিরে আসি।
হ্যালো,
হ্যালো ভাই, আপু নমস্কার।
নমস্কার
সাইদুল ভাই, ওকে আপনার নমস্কার। আমি কথা বলছি দীপক চক্রবর্তী, বাংলাদেশ পঞ্চগড় থেকে।
হ্যাঁ ভাই, আপনার কণ্ঠটা, হ্যাঁ ভালো আছি, আপনার কণ্ঠটা শুনেই বুঝতে পাচ্ছি। বলুন আপনার প্রশ্ন কি বা মন্তব্য কি?
আমি ছোট করে আমি প্রশ্ন বলবো, যেহেতু আমার নাইনে অনেক শ্রোতা আছে, আমি লাইভেও আছি এবং কি সরাসরি গেলেও দেখেছি।
ধন্যবাদ,
তাদের যে প্যানেল আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে যে সাইদুল ভাই কিছুদিন আগে যে বললো যে নাকি এখানে আতঙ্ক অনেকে জিজ্ঞেস করতেছে, আমাদের মনে হয় বাংলাদেশের যারা শিক্ষার্থী আছে তারা কতটুকু নিরাপদে ওখানে আছেন এবং কি তারা কতটুকু আমাদের কি ভাবতেছেন কিভাবে যে বিশ্ববিদ্যালয়ে?
আসলে আসলে দীপক চক্রবর্তী, আপনি বিষয়টি একটু বুঝতে ভুল করেছেন।
অসুবিধা হয়েছে এখানে
যারা যারা আসলে
কিছু নেই,
পঞ্চাশ জনের মতো শিক্ষার্থী যারা ভুয়া কাগজপত্র দিয়ে ভর্তি হয়েছিলেন এবং তাদের ভর্তি বাতিল করা হয়েছে, এটি বরং একটি স্বচ্ছ প্রক্রিয়ার অংশ। আমরা কথা বলছি যে আমেরিকার মতো একটি দেশে এরকম হওয়া সম্ভব কিনা, সেই বাস্তবতায় আমরা আসলে আমেরিকার শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করতে চাই এবং প্রাসঙ্গিকভাবে বাংলাদেশের শিক্ষার্থীর সংখ্যা বরং
শিক্ষার্থী আছেন, তবে এই যে পঞ্চাশ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের মধ্যে বাংলাদেশের কোন ছাত্রছাত্রী নেই। তো কথাটা হচ্ছে কি দীপক, আপনি বোধহয় বুঝতে পাচ্ছেন যে যারা ভুয়া কাগজপত্র দিয়ে যে খেলাধুলা হয়তো করে না কেউ সেভাবে করেনি, তাদের সেই রকমের সার্টিফিকেট এনে দেখানো হয়েছে কলেজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। আবার অনেকের মা বাবা অর্থবান, তারা হাজার হাজার টাকা দিয়ে ডলার দিয়ে তাদের ছেলে মেয়েদের ভর্তি করার ব্যবস্থা করেছেন। এখন এটা বলতে পারেন যে উৎকোচ, বলতে পারেন যে এটা মিথ্যা, মানে ভুয়া সার্টিফিকেট দিয়ে কেমন ভাবে দিচ্ছে, তো কিভাবে এইসব ঘটনাগুলো ঘটেছে? একটু আগেই ডক্টর মেহনাজ মবিন এবং রাজীব যেমন বললেন, আবু নাসের রাজীব, যে এইগুলো এখন তদন্ত করে দেখা হচ্ছে। বেশ কিছুদিন থেকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তদন্ত করে দেখছিলেন এবং তারা খতিয়ে দেখছেন যে কোন কার মানে আবেদনপত্র কতখানি শাস্তির যোগ্য, কি ব্যবস্থা নেওয়া যেতে পারে। অনেকে হয়তো ক্লাস আর করতেই দেয়া হবে না, সেই সব কলেজ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে, কিভাবে তারা তাদেরকে তাদের আবেদনপত্র গ্রহণ করে তাদেরকে ভর্তি করেছিল, কারা জড়িত ছিলেন, কলেজ প্রশাসন, কলেজ কর্তৃপক্ষ, কোনো শিক্ষক জড়িত থাকলে বিশেষভাবে বা প্রশাসনিক কর্মকর্তা কেউ জড়িত থাকলে সবার বিরুদ্ধে সেই তাদের মানে যেভাবে তারা দায়িত্ব পালন করেছেন বা দায়িত্বে গাফিলতি করেছেন সেইভাবেই তাদের শাস্তিযোগ্য ব্যবস্থা নেওয়া হবে।
মূলত আপা, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেটি হয়, যদি এটি সত্যি বন্ধ না করা যায় অথবা যদি সামনে এরকম হয়, তাহলে যে কুফলটা হয় সেটি হচ্ছে যাদের যোগ্যতা রয়েছে ওইসব প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে পড়ার, তারা সেখানে পড়ার সুযোগ পাবেন না, যাদের অর্থ রয়েছে তারা শুধু পড়ার সুযোগ পাবেন। এবং এ ব্যাপারে আপা আমাদের একটি অ্যাকচুয়ালিটি রয়েছে
এখানকার যে মানে ভয়েস অফ আমেরিকা থেকে আমাদের শিক্ষার সমস্ত স্টুডেন্ট ইউনিয়নের ব্যবস্থাপনা নিয়ে যিনি কাজ করেন, সম্পাদক রয়েছেন ক্যাথলিন স্ট্রাক, তার অন্যান্য মন্তব্য আপনারা শুনেছেন। তিনি ছাত্রছাত্রীদের নিয়ে বিশেষ অনুষ্ঠান পরিচালনা করেন আমাদের বার্তা বিভাগে। ক্যাথলিন স্ট্রাক তিনি যা বলছেন সেটা আমরা একটু শুনেন।
জি, আমরা সেটা একটু শুনি।
The United States likes to think that, you know, we're better than this. It's people can come from all around the world to the United States. If you work hard and do well, you can have that golden dream, right? Well, here it seems like you can pay, if you can pay to get yourself into school, then that kind of cancels out spaces for kids who otherwise might have done really well but don't have the same resources.
তিনি আসলে বলছিলেন যে যুক্তরাষ্ট্রকে মনে করা হয় যে যুক্তরাষ্ট্র অনেক ভালো, সারা পৃথিবী থেকে, জি সারা পৃথিবী থেকে যুক্তরাষ্ট্রে মানুষ আসতে পারে। আপনি যদি কঠোর পরিশ্রম করেন এবং ভালো করেন তাহলে আপনার সেই সোনালী স্বপ্ন বাস্তবায়ন হতে পারে। কিন্তু মনে হচ্ছে যেন আপনি যদি বিশ্ববিদ্যালয়গুলোকে অর্থ দিতে পারেন তাহলে আপনি সেখানে অধ্যয়নের সুযোগ পাবেন। এর ফলে যেসব ছেলে মেয়ে সত্যিকার অর্থেই অনেক ভালো করতে পারত, তাদের আর্থিক সামর্থ্য না থাকায় বাদ পড়ে যায়, যেমন আমরা বলছিলাম।
এবং এখন এই যে কেলেঙ্কারির কারণে যেভাবে এখন মানে কঠোর ভাবে যাচাই বাছাই করা হবে তাতেও হয়তো অনেকে বাদ পড়ে
যায়। জি, আমাদের যে দুজন অতিথি তারাও আসলে বাংলাদেশ থেকে এসেছেন, তারা প্রক্রিয়াটি জানেন কতটা কঠিন।
জি,
ডক্টর মেহনাজ মোল্লা করতে পারি?
জি হ্যাঁ, রাজীব বলেন।
জি
জি, একটা হচ্ছে যে যেটা বলা হচ্ছিল যে যুক্তরাষ্ট্রে কিন্তু আমি এখনো মনে করি এই কেলেঙ্কারির পরেও কিন্তু যুক্তরাষ্ট্রে আসলেই যুক্তরাষ্ট্রে যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো সারা বিশ্বের মধ্যেই প্রথম দিকে তাদের অবস্থান। এবং একটা পরিসংখ্যান আমি বলতে পারি যে যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে 1,60,00,000 1.16 মিলিয়ন 1,60,00,000 ছাত্রছাত্রী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, এবং তার মধ্যে গত কয়েক বছর অনুসন্ধান করার পর মাত্র 50টি ঘটনা পাওয়া গেছে যেখানে সম্ভবত ভর্তির ক্ষেত্রে দুর্নীতি বা জালিয়াতির ঘটনা ঘটেছে। তো আমি মনে করি না যে এই কেলেঙ্কারির ফলে এটা বলা যাবে না যে যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে উচ্চ শিক্ষা ব্যবস্থা, একেবারে ভেঙে পড়েছে।
না, সেটা ঠিক না। কিন্তু যুক্তরাষ্ট্রে যে এটা ঘটতে পারে, আর ইয়েল বিশ্ববিদ্যালয়, সাউথার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, এই ধরনের নামী বিশ্ববিদ্যালয়গুলোতে হতে পারে এই ধরনের ঘটনা বা দুর্নীতি, সেটাই সবাইকে অবাক করছে।
কারণ আমরা যদি সংখ্যার দিক থেকে না গিয়ে আবু নসির রাজীব, আমরা যদি এমনটা ধরি যে 50 জন ভুয়ো শিক্ষার্থী ভর্তি হতে পেরেছে, এটি খুঁজে পাওয়া গেছে, সংখ্যাটি যদি সত্যি 50 ধরে নেই, তার মানে হচ্ছে আরো 50 জন যোগ্য ছেলে মেয়ে তারা সেখানে ভর্তির সুযোগ পাননি, যাদের সুযোগ পেলে হয়তো তাদের কাছ থেকে আমরা অনেক বেশি কিছু পেতাম, মানুষের মঙ্গলের জন্য, কাজের জন্য। আমরা একটু মেহনাজ মোমেন আপনার কাছে যেতে চাই, আপনিও এসছেন স্টুডেন্ট হিসেবে। জি,
আমি এটার সাথে আরেকটা জিনিস অ্যাড করতে চাচ্ছি যে 50 সংখ্যাটি হয়তো অত বড় না, কিন্তু যে সিস্টেমেটিক যে বৈষম্যমূলক ব্যবস্থাগুলো আপনার শিক্ষা ব্যবস্থায় আছে এবং সাম্প্রতিক ভাবে এগুলো আমরা কিন্তু দেখছি যে অনেক বাড়ছে, যেমন ফর প্রফিট ইউনিভার্সিটির সংখ্যা কিন্তু এখন অনেক বেড়েছে। তো যেখানে একটা নিম্ন মধ্যবিত্ত, একটা ওয়ার্কিং পুয়ার ফ্যামিলি বা মধ্যবিত্ত পরিবারের যদি সাংঘাতিক আপনার যে শিক্ষার্থী তার যদি অনেক ট্যালেন্টেড না থাকে, কোনো হয় স্কলারশিপ না পায়, হ্যাঁ, তাহলে অনেক সময় তাদের একমাত্র উপায় হয় এই ফর প্রফিট ইউনিভার্সিটিতে পড়া এবং স্টুডেন্ট লোন নেওয়া। আপনার এগুলো কিন্তু অনেক, একটা শিক্ষা ব্যবস্থায় যে বৈষম্য সেটা সামাজিক অর্থনৈতিক অনেক বৈষম্যমূলক অবস্থার সাথে সম্পৃক্ত। আমি খুব ছোট্ট করে আমার একটা ঘটনা বলবো, আমার একটা ছাত্রের ঘটনা। সে ছাত্রটি খুব ভালো ছাত্র তা না, কিন্তু খুব হার্ডওয়ার্কিং। হ্যাঁ, তো আমার সাথে তার রিসেন্টলি আবার দেখা হয়েছে। তো আমি আমি তাকে জিজ্ঞেস করছি সে কি করছে, তো তখন সে বলল যে যেহেতু সে বিপুল পরিমাণে স্টুডেন্ট লোন নিয়ে পড়েছে, হ্যাঁ, তো সেই জন্য যে সমস্ত চাকরি সে ভেবেছিল যে চাকরি করবে ফেডারেল গভর্নমেন্টে, যেমন ধরুন আমি তো বর্ডার এলাকায় থাকি, এখানে বর্ডার পেট্রোল একটা অনেক বড় একটা এমপ্লয়ার, বা স্টেট গভর্নমেন্টের চাকরি, এগুলো কিছুই সে পাবে না। কারণ যাদের স্টুডেন্ট লোন বেশি থাকে তাদেরকে মনে করা হয় তারা ভালনারেবল টু আপনার যে কোনো ধরনের ব্রাইবারি, তো ওদেরকে কিন্তু তখন আর এইটাতে এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণই করতে পারছে না। তো তার আপনার যে চাকরির বাজার তার জন্য খুবই খুবই সীমিত হয়ে গেছে। আজকে যখন আমরা এই অর্থের দিকটা দেখব যে কে সুযোগ পেল কে সুযোগ পায়নি, এটার সাথে কিন্তু সমাজের অন্য অনেক লেভেলের বৈষম্য একদম ওতপ্রোত ভাবে জড়িত।
সেটাই, আর আমরা মনে করছি শুধু লেখাপড়ার ক্ষেত্রে তা নয়, যেমন ডক্টর মেহনাজ মোমেন বলছেন যে চাকরির ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রেও তারা পিছিয়ে পড়বে।
আপা, আমি আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলতে পারি যে যেমনটা আপনি বললেন মেহনাজ মোমেন যে শিক্ষা লোন নিয়েছে, কিন্তু শিক্ষা লোনও কিন্তু সবাই আসলে নিতে পারেন না, সেক্ষেত্রে অনেক ধরনের সমস্যা রয়েছে। উদাহরণ হিসেবে যদি কারো অভিভাবক এমন থাকেন যে তার দুটো বাড়ি রয়েছে, তার সন্তান আসলে তার সন্তানকে পড়ানোর জন্য আবার পর্যাপ্ত পরিমাণ টাকা নেই উচ্চশিক্ষা দেওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু ওই সন্তানের শিক্ষাবৃত্তি বা শিক্ষা লোন পাওয়াটা অনেক বেশি কঠিন হয়ে যায়। জি, এছাড়াও আরো অনেক ধরনের বিষয় রয়েছে, যেমনটা আপনি বললেন যে শিক্ষা লোন নিয়ে পড়ার পরে চাকরি পাওয়া যেমন কঠিন, আবার চাকরি পাওয়ার পর সেই পরিমাণ অর্থ ফেরত দেওয়াটাও কিন্তু একজন কর্মজীবী মানুষের জন্য অনেক কঠিন। সেটি ফেরত যেতে গেলে তার আসলে ব্যক্তি জীবনই অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে।
আমাদের লাইনে কি কেউ আছেন? হ্যালো,
হ্যালো,
হ্যাঁ বলুন।
হ্যালো,
জি আমরা শুনছি।
আচ্ছা বলেন।
আমেরিকার মতো দেশে যদি এই শিক্ষা ব্যবস্থায় এরকম হয়, তো আমরা সাব কন্টিনেন্টাল এর মানুষ যদি আমরা ওষুধ দেশে যাওয়ার যে আগ্রহ প্রকাশ, এই ভুয়া কাগজপত্র, ডকুমেন্টারি, এগুলো যদি এসব দেশে যদি এরকম হয়, তাহলে তো এই নানোন্নত দেশগুলোর লোক, এশিয়ার সাব কন্টিনেন্টাল লোকগুলো তো মনে হয় সুযোগই পাবো না এই কাজ করার জন্য। এগুলো যদি এগুলা পরিহার বা এই বাস্তবতা থেকে কিভাবে শিক্ষাঘাত
ঘটনাটাই উদ্ঘাটন করেছিলেন যে এই ধরনের দুর্নীতি ঘটছে, ঠিক সেই ক্ষেত্রে আবার তারা এক্ষেত্রে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে এগুলো দমনের জন্য, প্রতিরোধের জন্য, সেই ব্যবস্থাও কিন্তু দৃষ্টান্তমূলক ব্যবস্থাই তারা নেবেন। একটি জিনিস যে আমেরিকায় কিন্তু আইনের শাসন আছে এবং আইন প্রয়োগ করা হয়, এমন না যে আইনের ফাঁকে কেউ বেরিয়ে যেতে পারে।
জি আপা, আমি একটু আবুনসর রাজীব এবং মিনহাজ ভাই দুজনের কাছ থেকে একই ধরনের বিষয় জানতে চাই। সেটি হচ্ছে আপনারা দুজনে এখানে শিক্ষার্থী হিসেবে এসেছেন, পড়াশোনা করেছেন, এখন বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন। প্রথমে আবুনসর রাজীব আপনার কাছ থেকে জেনে তারপর মিনহাজ ভাই আপনার কাছে যাব। আপনারা যে বিশ্ববিদ্যালয়ে রয়েছেন, সেখানে একজন শিক্ষার্থী যদি পড়তে চান যুক্তরাষ্ট্রে যারা রয়েছেন, তাদের কত টাকা বাৎসরিক ব্যয় করতে হয়?
জি, আমার মনে হয় যে আমরা যে আলোচনাটা করছি এই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত, যে শিক্ষার যে ব্যয় ক্রমাগত ভাবে প্রতি বছর বেড়ে চলেছে। যেমন একটা উদাহরণ দিতে পারি, আমি ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি বেকার্সফিল্ডে পড়াই। ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির 23টা ক্যাম্পাস রয়েছে এবং ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির এই 23টা ক্যাম্পাস থেকে প্রতি বছর আমাদের ইউনিভার্সিটি সিস্টেম থেকেই আমরা 1,00,000 গ্রাজুয়েট আমাদের এখান থেকে বের হয়। তো এর আগে এটা একটা স্টেট ইউনিভার্সিটি আমেরিকাতে, আমি যে বললাম এর আগে প্রায় আপনার 1,60,000 স্টুডেন্ট রয়েছে এবং প্রায় 4,000 কলেজ এবং ইউনিভার্সিটি রয়েছে। এবং এই 4,000 কলেজ এবং ইউনিভার্সিটি গুলোর মধ্যে 700 থেকে 800 হচ্ছে ফর প্রফিট। ফর প্রফিট হচ্ছে যে একদম, এখানে তিন ধরনের বিশ্ববিদ্যালয় রয়েছে যুক্তরাষ্ট্রে, একটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি, আরেকটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি এবং তৃতীয়টা হচ্ছে ফর প্রফিট। তো পাবলিক ইউনিভার্সিটি হচ্ছে বাংলাদেশে যেরকম সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে সেরকম, আর প্রাইভেট ইউনিভার্সিটি গুলো হচ্ছে আপনার যেমন সমস্ত যে আইভি লিগের যে স্কুলগুলো রয়েছে একটি বাদে সবগুলোই কিন্তু প্রাইভেট, যেমন ইয়েল ইউনিভার্সিটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়া, স্ট্যানফোর্ড, হার্ভার্ড, সবগুলো হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি। প্রাইভেট ইউনিভার্সিটি এর অর্থ এই নয় কিন্তু যে বাংলাদেশে যেমন প্রাইভেট ইউনিভার্সিটিতে কয়েকজন মালিক রয়েছে, এরকম কিন্তু মালিক কেউ নেই। এখানে হয়তো অনেক আগে, কয়েকশো বছর আগে কেউ প্রতিষ্ঠা করেছেন, কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলো, এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো সরকারের থেকে কোনো ধরনের অর্থ সাহায্য নেন না এবং তারা প্রাইভেট হলেও তারা কিন্তু লাভের জন্য ইউনিভার্সিটিগুলো পরিচালনা করছে না। কিন্তু যেটা সমস্যা তৈরি হচ্ছে, গত কয়েক দশকে, দুই তিন দশকে দেখা যাচ্ছে যে 700 থেকে 800 ফর প্রফিট ইউনিভার্সিটি রয়েছে, যাদের শিক্ষার মান একেবারেই খারাপ, তারা শিক্ষা নিয়ে বাণিজ্য করছে। এবং এবং আপনি যেরকম বলছেন যে কত টাকা লাগে, সাধারণত কেউ যদি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে তাহলে তার টিউশন ফিজের পরিমাণ একটু কম। আমার বিশ্ববিদ্যালয়ে এখন আপনার যদি ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে কেউ পড়তে চায় তাহলে প্রতি বছর তাকে $10,000 মতো, $10,000 থেকে $12,000 মতো টিউশন ফি দিতে হয়। এর মধ্যে আবার পার্থক্য রয়েছে, এই আপনি যদি ক্যালিফোর্নিয়াতে বাস করেন, আপনার প্যারেন্টরা যদি ক্যালিফোর্নিয়া রেসিডেন্ট হন, তাহলে $10,000 থেকে $12,000 লাগে। কিন্তু আপনি যদি অন্য কোন স্টেট থেকে, ফর এক্সাম্পল আপনি যদি যে যার স্টেটের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বে সেই বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি তার জন্য কম হবে, কিন্তু সে যদি অন্য কোন স্টেটে গিয়ে পড়াশোনা করতে চায় তাহলে সেই পরিমাণ 3 থেকে 4 গুণ বেশি হয়। আর যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রয়েছে, যেমন আমি যেরকম বললাম, কেউ যদি টেক্সাস থেকে এসে আমার বিশ্ববিদ্যালয়ে পড়তে চায় তাহলে তাকে প্রায় 3 গুণ বেশি টাকা দিতে হবে ক্যালিফোর্নিয়ার একজন স্টুডেন্টের থেকে। এবং একই আন্তর্জাতিক যারা স্টুডেন্ট রয়েছে, যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, যেমন বাংলাদেশ বা অন্যান্য কোন দেশ থেকে যদি কেউ এখানে পড়তে যায়, তাকেও আউট অফ স্টেটের মতোই টিউশন ফি দিতে হবে। এটা আপনি বলছেন যে কত টাকা লাগে, সেটা ডিপেন্ড করে যে কোন বিশ্ববিদ্যালয়ে কে পড়ছে। আমার যেমন বিশ্ববিদ্যালয়ে যদি ক্যালিফোর্নিয়া স্টুডেন্ট একজন থাকে, তার জন্য 10,000 হলে হয়তো স্ট্যানফোর্ডে লাগে সেটা $50,000। এটা ডিপেন্ড করে কোন বিশ্ববিদ্যালয়ে আপনি যাচ্ছেন।
জি ডক্টর মিনেস মোমেন, আপনার কাছেও একই ধরনের প্রশ্ন। তারপর আমি আসলে জি
হ্যাঁ বলুন,
আমি রাজীবের সাথে একদমই একমত যে শিক্ষার যে টিউশন কস্ট, এটা একটা সাংঘাতিক একটা ভীষণ অন্তরায় আপনার সাম্য, কি বলবো, একটা
সমতা রক্ষায়।
হ্যাঁ হ্যাঁ, এই টিউশন কস্ট আমরা দেখেছি গত 20 বছরে অন্তত 50 গুণ বেড়ে গেছে। হ্যাঁ, আমার স্কুলেও এই যে টেক্সাসে এমনিতে অন্যান্য অঙ্গরাজ্যের তুলনায় শিক্ষার কস্টটা একটু কম, কিন্তু তারপরেও টেক্সাসে 2003 আগে যে কোনো বিশ্ববিদ্যালয়ে টিউশন রেজ করতে হলে আপনার লেজিসলেচারের একটা পারমিশন লাগতো। 2003 পরে সেটা লাগে না। তো এখন আমরা দেখছি সব বিশ্ববিদ্যালয়ে প্রায় আপনার 2-3 বছর পর পর, হ্যাঁ, খুবই দ্রুত হারে আপনার টিউশন কস্টটা বাড়ছে। হ্যাঁ, এবং এটাও কিন্তু চিন্তা করতে হবে, আপনি আমরা এখন এই গত 10 বছরে আপনার টেকনোলজিকে অনেক বেশি ব্যবহার করছি এবং অনেক কিছুর খরচ কিন্তু এই কারণে কমে এসছে, কিন্তু টিউশনের কস্ট সবসময় বেড়েই যাচ্ছে। আর রাজীবও নিশ্চয়ই জানে আপনার এর সাথে টেক্সট বুকের খরচ, এগুলো জিনিসও, এগুলো প্রত্যেকটা জিনিস একদম সাংঘাতিক ভাবে বাণিজ্যিক হয়ে গেছে, এবং এই কস্টের কারণে আপনার ইকোনমির $1 trillion ডেট হচ্ছে কিন্তু স্টুডেন্ট লোন ডেট।
এবং স্টুডেন্ট লোনের যে আপনার স্টুডেন্ট ফিজের বাইরে অন্যান্য যে সমস্ত স্টুডেন্ট ফিজ রয়েছে, তারপরে ছেলে মেয়েদের থাকা এবং খাওয়ার খরচ রয়েছে, সব মিলে। এবং আরেকটা বিষয় আমি যোগ করতে চাই, সেটা হচ্ছে প্রত্যেকটা সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এর আগে যেমন টেক্সাস এবং ক্যালিফোর্নিয়াতে 20 বছর আগে বা 30 বছর আগে কেউ যদি পাবলিক ইউনিভার্সিটিতে পড়তো, তাহলে তাকে কোনো ধরনের টিউশন ফিস দিতে হতো না, কারণ পাবলিক ইউনিভার্সিটিগুলোর সমস্ত খরচ স্টেট থেকেই বহন করা হতো। এখন নামে পাবলিক ইউনিভার্সিটি, কিন্তু 100 টাকা খরচ হলে সরকার থেকে মাত্র 30 টাকা দেয়া হয়, বাকি 70 টাকা ইউনিভার্সিটি গুলোকে টিউশন ফিজের মাধ্যমে আয় করতে হয়।
আর বিশেষ করে টেক্সাসে যদি দেখেন, এখানে তো ভীষণ রকমের উচ্চশিক্ষার আপনার লেজিসলেচারে যারা আছে অনেকেই একদম উচ্চশিক্ষার বিরোধী বলা যায়। তো আমাদের প্রতি বছর আপনার ফান্ডিং কমে আসছে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে মেজারমেন্ট, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা স্কুল তারা কত টাকা স্টেট থেকে পাবে সেটার জন্য তাদেরকে সাংঘাতিক রকমের একটা সংখ্যা দিতে হয় যে কত স্টুডেন্ট আপনার সাফল্যের সাথে 4 বছরে গ্রাজুয়েট করছে। তো এই কারণে কিন্তু শিক্ষা ব্যবস্থার ভিতরেও অনেক ধরনের পরিবর্তন হয়েছে। যেমন একটা স্টুডেন্ট এখন আমাদের স্কুলে 2টার বেশি ক্লাস ড্রপ করতে পারে। তারপর আপনার ইলেকটিভ এর সংখ্যা অনেক কমিয়ে দেওয়া হয়েছে, কারণ আপনার ভীষণ রকমের জোর দেওয়া হয় যে প্রতিটা ক্লাস যাতে, যেটাকে বলা হয় হেলদি ক্লাস, মানে অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট যাতে ওই ক্লাসটা নেয়। তো সেই জন্য আপনার অনেক ইলেকটিভ ক্লাসের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে, কারণ প্রত্যেকটা জিনিস মেজারমেন্ট করা হচ্ছে একটা বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি থেকে, একটা কম্পিটিটিভ দৃষ্টিভঙ্গি থেকে।
প্রতিযোগিতামূলক একটা বাণিজ্যিক ব্যবস্থাপনা ধীরে ধীরে গ্রাস করছে যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থাকে। তবুও আমি বলবো যে অন্যান্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার মান এখনো যেভাবে আছে, আপনারা দুজনেই শিক্ষক, সুতরাং আমি আমার থেকে আপনারাই ভালো জানবেন, সেই মানটা, সেই স্ট্যান্ডার্ডটা রক্ষা করছে যুক্তরাষ্ট্রে পড়াশোনার মধ্যে। এবং হায়ার স্টাডিজে গিয়ে গবেষণার যে পরিধি আছে সেই সুযোগ সুবিধাগুলো কিন্তু যুক্তরাষ্ট্র অনেক বেশি অন্যান্য দেশের তুলনায়। পশ্চিমী অনেক দেশে এখন আছে যারা হয়তো মনে করে যে আমেরিকাতে যে কোনো গবেষণামূলক যে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষার প্রয়োজন যেখানে, আর প্রকৌশল বিভাগে বা টেকনোলজির ক্ষেত্রে যে পড়াশোনা, সেই ক্ষেত্রে আমেরিকা অনেক এগিয়ে আসে, যার জন্য সেই আমেরিকা এগিয়ে থাকার কারণে বিশ্বজুড়ে কিন্তু আমেরিকাতে এসে পড়াশোনা আন্ডারগ্রাড লেভেলে না, উচ্চশিক্ষার ক্ষেত্রে এখনো অত্যন্ত আকর্ষণীয়। আপনারা দুজনেই শিক্ষক, আপনাদের মতামত কি?
আপা অ্যাবসলুটলি, আপনি যদি যেরকম বললেন যে আপনি দুটো মানদণ্ডে আমরা বিচার করতে পারি, একটা হচ্ছে যে বৈশ্বিক যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোর যে র্যাঙ্কিং করা হয়ে থাকে, আপনি দেখবেন যে বিভিন্ন প্রতিষ্ঠান র্যাঙ্কিং করে থাকে, এখন পর্যন্ত সমস্ত র্যাঙ্কিং এই অলমোস্ট অল টপ অফ দ্য ইউনিভার্সিটিজ আর ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস, এবং আর একটা হচ্ছে সেটা র্যাঙ্কিং এ যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো অনেক এগিয়ে রয়েছে বিশ্বের অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে। আরেকটি হচ্ছে যে আমরা সবাই জানি যে বিশ্ববিদ্যালয়ের কাজ কিন্তু শুধুমাত্র জ্ঞান বিতরণ করা নয়, নতুন জ্ঞান তৈরি করা। আমরা এখানে শুধু নিউ নলেজ আমরা ক্রিয়েট করি, এবং এই নতুন জ্ঞান তৈরির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে পৃথিবীর অন্য বিশ্ববিদ্যালয়গুলো এখন পর্যন্ত তাল মেলাতে পারছে না।
আপনি যদি ইনোভেশন, ক্রিয়েটিভিটি,
যে সমস্ত পেটেন্ট গুলো হয়ে থাকে, অধিকাংশ পেটেন্ট কিন্তু বা অধিকাংশ নতুন যে সৃষ্টি সেগুলো এখনো যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোই সেখানে লিড করছে।
সেই জন্যই তার আকর্ষণ এত বেশি। আমাদের আরেকজন শ্রোতা বোধহয় লাইনে আছেন। হ্যালো, হ্যালো,
আসসালামু
আলাইকুম।
আমি আবু সাইদ শিবচর মাদারপুর থেকে বলছি। আর কথা বলিয়ে দেওয়ার জন্য ভয়েস মেমো রেখে আমি রেখে অজস্র ধন্যবাদ। আজকে বিষয়টা যেটা শুনেছি বা একটু আগে শুনলাম যে ভুয়া কাগজপত্র নিয়ে সেখানে ভর্তির যে কার্যক্রম, যে বিষয়টা এ সম্পর্কে আমার প্রশ্ন হচ্ছে, ভয়েস মেমো রেখার মাধ্যমে জানাতে চাচ্ছি বা জানতে চাচ্ছি যে আমেরিকা কর্তৃপক্ষ কি এটা ভালোভাবে যাচাই বাছাই করার কি পদক্ষেপ নিতে পারে? বাংলাদেশে এই যে ভুয়া কাগজপত্র ভর্তি হতে যাচ্ছে বা একজন হয়েই গেল, সেক্ষেত্রে আমেরিকা কর্তৃপক্ষ কি কি ধরনের পদক্ষেপে এটা রহিত করতে পারে বা এটা যাচাই বাছাই আরো কঠোর ভাবে করতে পারে?
বাংলাদেশ থেকে না, যে কোনো দেশ থেকে ছাত্রছাত্রীরা, এমনকি এই দেশের ছাত্রছাত্রী যারা, তারাও যখন ভর্তি হচ্ছে তাদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, ভুয়া সার্টিফিকেট, ভুয়া কাগজপত্র এবং টাকা দিয়ে। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের হাতে খুব একটা সময় নেই, আমি সংক্ষেপে ডক্টর মেহনাজ মমিন এবং আবু নাসির রাজীব দুজনের কাছে যাব। ডক্টর মেহনাজ মমিন, এই প্রশ্নের কি জবাব দেবেন আপনি?
না, এই এই সিস্টেমটা যেটা, যেখানে আপনার এই যে পঞ্চাশটা কেসকে পাওয়া গেছে, এটা একটা স্বচ্ছতার একটা উদাহরণ। হ্যাঁ, কিন্তু আমি আরেকটি বিষয় বলতে চাচ্ছি যে যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থায় এই নানা ধরনের প্রবলেম্যাটিক জিনিসগুলো এমন সিস্টেমেটিক হয়ে দাঁড়িয়েছে এখন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন অঙ্গরাজ্য ভিন্ন রকমের আপনার নীতির পরিবর্তন করেছে। যেমন নিউ ইয়র্কে, কেউ যদি নিউ ইয়র্কে রেসিডেন্ট হয় এবং এটার সংজ্ঞাও খুব ফ্লেক্সিবল, দু বছর মনে হয় নিউ ইয়র্কে থাকতে হবে তারা, এবং তাদের পিতামাতার আয় যদি $100,000 নিচে হয় তারা কিন্তু ফ্রি পাবলিক ইউনিভার্সিটিতে যেতে পারবে। টেনিসির মতো একটা দক্ষিণের অঙ্গরাজ্য, তারা কমিউনিটি কলেজ ফ্রি করে দিয়েছে তাদের টেনিসির অধিবাসীদের জন্য। তো আমরা কিন্তু এই যে সমস্যাগুলো যেরকম দেখতে পাচ্ছি, এবং এই যে আপনার অর্থকরী সমস্যাগুলো, টিউশন ফির কস্ট এবং সেই জন্য বৈষম্য, সেগুলো যেরকম প্রকট, আবার আমরা একই সাথে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অঙ্গরাজ্য তাদের নীতির মাধ্যমে এগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করছে, সেটা আমার কাছে খুবই পজিটিভ মনে হয়।
ধন্যবাদ আবু নাসির রাজীব। খুব সংক্ষেপে বলেন, আমাদের হাতে কিন্তু একদম সময় নেই।
আমি যেটা বলছি যে আপনার এই যে 50টার মতো ঘটনা ঘটেছে এটাও দুঃখজনক, কিন্তু সবচেয়ে আশার বিষয় হচ্ছে এই ঘটনার ঘটার পরেও তাদেরকে ধরা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সরকার চাচ্ছে এবং তারা ব্যবস্থা নিচ্ছে যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে।
হ্যাঁ, সেটাই বললাম আমরা যে আসলে আমেরিকায় কোনো এই ধরনের দুর্নীতির ঘটনা প্রকাশ পেলে সেক্ষেত্রে বিচার বিভাগ শুধু নয়, দেশের কর্তৃপক্ষ এবং যে কোনো প্রশাসনিক ক্ষেত্রে এই ঘটনা দুর্নীতি ঘটলে তারা যথাযোগ্য ব্যবস্থা নেয় এবং তদন্ত করে দেখেন, এবং আইন কিভাবে প্রয়োগ করা হবে, দৃষ্টান্তমূলক শাস্তি কিভাবে দেয়া হবে বা এর কি বিধান গ্রহণ করা হবে, সেটা কিন্তু স্পষ্টই আছে, সব ক্ষেত্রে সেটা কার্যকর হয়, এবং সেটাই সব থেকে বড় কথা। যে অন্যান্য দেশের মতন যেখানে হলো কেলেঙ্কারির ঘটনা হলো তারপর ধামাচাপা পড়ে গেল, সেটা এখানে হওয়াটা অত সহজ নয়। আর তাই আমেরিকায় আমি বলবো যে এখনো শিক্ষা ব্যবস্থা সুষ্ঠুভাবেই চলছে এবং আগামীতেও তা থাকবে, যুক্তরাষ্ট্রে শিক্ষা ব্যবস্থার আকর্ষণ থাকবে।
আপা, আমাদের একদম সময় নেই, আমরা আজকের মতো শেষ করি,
আজকের আলোচনা এ পর্যন্তই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।